বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 25 ডিসেম্বর, 10 পৌষ এবং ফার্সি চার দেয়। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন গবেষণার রুশ দাবি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কাগজের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় প্রকাশনা শিল্পে বিপর্যয়ের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের বই সঠিক সময়ে পাওয়া নিয়ে বিদ্যমান শঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের চরম সহিংস পন্থায় দমন, ফরাসি পুলিশকে সংযত আচরণ করার আহ্বান জানাল ইরান। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ব্যক্তি স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ভারতের বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মুসলিম যুবক খুনের জের ধরে সংশ্লিষ্ট এলাকায় 3 দিনের জন্য 144 ধারা জারি। এবং রাশিয়ার সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে সমরাস্ত্র ও প্রতিরক্ষা শিল্পের দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বর্ণবিদ্বেষী বৃদ্ধের গুলিবর্ষণে 3 কুর্দি নাগরিকের নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশ চরম সহিংস আচরণ করেছে। এ সময় বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার প্যারিসে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় 3 জন নিহত ও 4 জন আহত হয়। পুলিশ জানিয়েছে ওই গুলিবর্ষণের দায়ে 69 বছর বয়সী একজন বর্ণবাদী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে প্যারিসের রিপাবলিকান চত্বরে শনিবার বিকেলে সমাবেশের ঘোষণা দেয় কুর্দি ডেমোক্রেটিক কাউন্সিল। সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা নিহত ব্যক্তিদের স্মরণ করে বক্তৃতা দিলে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ প্রথমে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং পরে তাদের বেধড়ক লাঠিপেটা করে। এরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হয় প্যারিসের রাজপথ। পুলিশের হামলায় বহু কুর্দি বিক্ষোভকারী আহত হন।
ফ্রান্সের পুলিশ দেশটির রাজধানী প্যারিসে একটি বিক্ষোভ দমন করতে যে সহিংস আচরণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি শনিবার এক বিবৃতিতে প্যারিসের সহিংসতা এবং বর্ণবাদী হামলার নিন্দা জানান। শুক্রবার প্যারিসে এক বর্ণবিদ্বেষী হামলায় তিন কুর্দি নাগরিক নিহত হওয়ার পর শনিবার সেখানে কুর্দিরা বিক্ষোভের ডাক দেয়। ফ্রান্সের পুলিশ চরম সহিংস আচরণ করে বিক্ষোভ দমন করে। বিবৃতিতে কানআনি বলেন, ফ্রান্সে বসবাসরত মানুষের, বিশেষ করে মুসলমান সংখ্যালঘু ও অভিবাসীদের জীবন নিরাপত্তাহীন হয়ে ওঠার ঘটনায় তেহরান গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করার ক্ষেত্রে সহিংস আচরণ পরিহার ও ধৈর্য ধারণ করতে ফ্রান্সের পুলিশের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বর্ণবাদী হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফ্রান্স সরকার বহুবার বিক্ষোভকারীদের দমন করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও সহিংস আচরণ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে যুদ্ধভাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন আসন্ন মন্ত্রিসভার বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারী এবং বামপন্থী মানবাধিকার কর্মীরা হরেভ সেন্টারের কাছে রাস্তা আটকে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রজ্বলিত মশাল এবং তারা নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি ও তার মিত্রদের বিরুদ্ধে স্লোগান দেয়। এই বিক্ষোভের সময় সবচেয়ে বেশি যে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে একটি বিতর্কিত বিল, যার কারণে ডানপন্থী জোট অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ওপর আরও বেশি ক্ষমতা পাবে। এছাড়া পুলিশ নিয়ে বিতর্কিত নীতি গ্রহণ করতে যাচ্ছে এই মন্ত্রিসভা। পাশাপাশি একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে মন্ত্রিত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। বিক্ষোভ মিছিলের আয়োজকরা সমস্ত ইসরায়েলিকে নেতানিয়াহুর বিতর্কিত মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ব্যক্তিস্বার্থে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ব্যক্তিস্বার্থে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোশাররফ বলেন, দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে সরকারের পতনের বিকল্প নেই। সারাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতির পুনরুদ্ধার চায় বাংলাদেশের মানুষ। এমনটা দাবি করে বিএনপি এর নেতা বলেন, দেশের রাজনীতি, সামাজিক, অর্থনীতি ও বিচার ব্যবস্থা সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে। ডক্টর মোশাররফ অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোট ডাকাতি করে একটি দল গায়ের জোরে 14 বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এদের বিরুদ্ধে সবাইকে এখনই সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, সারাদেশে জনগণের বার্তাকে একত্রিত করে 10 দফা দাবি উত্থাপন করেছে বিএনপি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি, এই 10 দফার একটাই উদ্দেশ্য, এই সরকারের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা।
দেশে গণতন্ত্র নাই, কারা হরণ করেছে? 72 থেকে 75 যারা হরণ করেছে। গণতন্ত্র নাই বলে এদেশের জনগণের প্রতি এই সরকারের কোন দায়বদ্ধতা নেই। স্বৈরাচার এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের ম্যাঙ্গালুরুর সুরথকল থানা এলাকায় একদল অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মুসলিম যুবক নিহত হয়েছেন। শনিবার রাতের ওই ঘটনার পর আজ সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আজ সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের ম্যাঙ্গালুরু শরৎকাল থানা এলাকার কাটিপাল্লায় একদল অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে জলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতের ওই ঘটনার পর আজ রোববার সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আজ 25 ডিসেম্বর সকাল 6টা থেকে 27 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে 27 ডিসেম্বর পর্যন্ত এখানে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ এলাকাটি সিল করে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনো অপরাধমূলক ঘটনা এড়াতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার রাতের ঘটনায় নিহতের নাম জলিল বলে জানিয়েছে পুলিশ। জলিলকে হত্যার কারণ এখনও স্পষ্ট হয়নি। একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জলিলের ওপর হামলা হয়। ঘটনাটি ঘটিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জলিলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে পুলিশ সূত্রে প্রকাশ, নিহত জলিল একটি কাপড়ের দোকানের মালিক। জলিল যখন তার দোকানে ছিল তখন দুই ব্যক্তি তার উপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ কমিশনার এন শশীকুমার বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার বলেন, কোনো অপরাধমূলক ঘটনা যাতে না ঘটে সেজন্য শহরের কিছু অংশে 144 ধারা জারি করা হয়েছে। 27 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত সুরতকাল, বাজপেয়ী, কাবুর এবং পানম্বুরে 144 ধারা কার্যকর থাকবে যাতে এলাকায় কোনো উত্তেজনার সৃষ্টি না হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে তার দেশের সমরাস্ত্র ও প্রতিরক্ষা শিল্পের দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে অভিযান পরিচালনারত রুশ সেনারা যাতে দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পেয়ে যায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুতিন শুক্রবার রাশিয়ার তুলা শহরে সমরাস্ত্র নির্মাণকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে এ নির্দেশ জারি করেন। তিনি বলেন, সেনাবাহিনী বিশেষ করে যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে তাদের জন্য প্রয়োজনীয় সবকিছু দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে সমরাস্ত্রের গুণগত মানের সঙ্গেও আপোষ করা যাবে না। এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, সেনাবাহিনীর প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে বাজেট কোনো সমস্যা নয়। তবে একই সঙ্গে তিনি রুশ অর্থনীতির সামরিকীকরণেরও বিরোধিতা করেন। রাশিয়ার সেনাবাহিনী 10 মাস আগে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির 400টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শনিবার মস্কোয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 24 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনের 352টি যুদ্ধবিমান, 192টি হেলিকপ্টার, 2719টি পাইলটবিহীন বিমান বা ড্রোন এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 399টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। কোনাশেঙ্কভ আরও বলেন, অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের ট্যাঙ্ক ও সাজাযান ধ্বংস হয়েছে 7,222, মাল্টিপল রকেট লঞ্চার 936, ফিল্ড আর্টিলারি গান ও মর্টার 3,704 এবং বিশেষ সামরিক যানবাহন ধ্বংস হয়েছে 7,737। এর আগে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিন শুক্রবার বলেছিল, ইউক্রেনকে বেসামরিকীকরণ করার ক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করেছে। রাশিয়ার জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে আমেরিকা জীবাণু অস্ত্রের অবৈধ গবেষণা কর্মসূচি সরিয়ে নিচ্ছে। জীবাণু অস্ত্র গবেষণাগার সম্পর্কে গোপন তথ্য ফাঁসের পর আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে। রুশ কমান্ডার বলেন, গবেষণাকর্ম অসমাপ্ত অবস্থায় পেন্টাগন তা অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এই কর্মসূচি মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপের কোনো দেশে নেওয়া হতে পারে বলে ইগোর কিরিলভ জানান। তিনি বলেন, মার্কিনীরা কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কেনিয়া এবং আফ্রিকা অঞ্চলের আরও কয়েকটি দেশের সঙ্গে জীবাণু অস্ত্রের গবেষণা নিয়ে সহযোগিতা জোরদার করছে। যেসব দেশের সঙ্গে এ ধরনের গবেষণাগার রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর খুবই আগ্রহী। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেজেল বলেছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সরবরাহ করা হলে রাশিয়ার পক্ষ থেকে জবাব হবে অনেক বেশি শক্ত, তাতে ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তেল আবিব কিয়েভকে আয়রন ডোম দেয়া থেকে বিরত রয়েছে। সম্প্রতি মার্কিন সরকার ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা ইসরায়েলের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। ইসরায়েলের এই জেনারেল বলেন, ইসরায়েলের কোন অস্ত্র যদি ইউক্রেনে মোতায়েন করা হয় এবং তা যদি রাশিয়ার সেনাদের হাতে পড়ে তাহলে তা ইরানে পাঠানো হবে। এতে ইরান ইসরায়েলের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা ব্যবস্থা তৈরি করার পথ খুঁজে পাবে। জেনারেল জ্যাকব আরও বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের হামলা ঠেকাতে ইসরায়েলের হাতে বর্তমানে যে আয়রন ডোম রয়েছে তার চেয়ে আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনে মারাত্মক সংক্রামক জীবাণু নিয়ে মার্কিন গবেষণার বিষয়ে পেন্টাগনের একটি বিস্তারিত প্রতিবেদন রাশিয়ার হস্তগত হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিরক্ষা হুমকি হ্রাস বিষয়ক সংস্থা বা ডিট্রার জীবাণু গবেষণা সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার হস্তগত হয়েছে। ইউক্রেনের জীবাণু গবেষণা কেন্দ্রগুলোতে আমেরিকা যেসব তৎপরতা চালিয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে এই প্রতিবেদনে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন গবেষকরা ইউক্রেনে এমন কিছু উপাদান নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন যা মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে দিতে পারে। এ প্রসঙ্গে রাশিয়ার তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ গতকাল বলেছেন, পেন্টাগনের যে প্রতিবেদনটি তাদের হস্তগত হয়েছে তাতে জীবাণু গবেষণা সংক্রান্ত তৎপরতায় জড়িত ব্যক্তিদের নাম, পদবি এবং গবেষণা কেন্দ্রের তালিকা রয়েছে। আমেরিকার ভয়াবহ তৎপরতা সংক্রান্ত এই প্রতিবেদনটি রাশিয়া পুরোপুরি ফাঁস করবে বলে তিনি জানিয়েছেন। পেন্টাগনের ওই নথিতে এটাও সুস্পষ্ট যে ইউক্রেনের গবেষণা কেন্দ্রগুলোতে আমেরিকা রোগ সংক্রামক মারাত্মক জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও সেখানে সঠিক কোনো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকা মিৎসু স্বীকার করেছেন, ইউক্রেনে জীবাণু অস্ত্র বিষয়ক তৎপরতায় এ সংক্রান্ত কনভেনশনের দিক নির্দেশনা অনুযায়ী উপযুক্ত পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অনেকদিন ধরে মস্কো অভিযোগ করে আসছে যে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করতে ইউক্রেনে মারাত্মক সংক্রামক জীবাণু নিয়ে কাজ করছে মার্কিন সামরিক বাহিনী। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও গেছে রাশিয়া, তবে সেখানে আমেরিকার বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা সম্ভব হয়নি। নানা তথ্য প্রমাণ থেকে জানা যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই নবগঠিত দেশগুলোতে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা জোরদার করে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনে এ তৎপরতা জোরদার করার উদ্দেশ্য ছিল প্রতিবেশী রাশিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করা। অবশ্য আমেরিকা এ ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। তবে বিশ্লেষকদের ধারণা, এবারের বিস্তারিত নতুন নথিপত্র আন্তর্জাতিক ফোরামে আমেরিকার বিরুদ্ধে রুশ দাবির পক্ষে শক্ত দলিল হিসেবে গণ্য হতে পারে।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে কাগজের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় প্রকাশনা শিল্পে বিপর্যয়ের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের বই সঠিক সময়ে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশের প্রকাশনা খাতে বিপর্যয়ের আশঙ্কা করছেন প্রকাশকরা। কাগজ সংকটের সাথে সাথে প্রায় 80% দাম বৃদ্ধি এবং উপকরণ সহ প্রায় 50% বাড়তি ব্যয়ের কারণে তাদের মধ্যে এমন শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, কাগজের বাজারে থাবা বসিয়েছে সিন্ডিকেট, ফলে অস্বাভাবিক হারে বেড়েছে কাগজের দাম। আর কাগজের উচ্চ মূল্য ধরে রাখতে দেশীয় কাগজ কলগুলো ইচ্ছাকৃতভাবে কাঁচামাল কম আমদানি করে সংকটে জিয়ে রাখছে বলেও অভিযোগ এ খাতের নেতৃবৃন্দের। ফলে কোটি কোটি শিক্ষার্থী শিক্ষার প্রধান উপকরণ বই এবং খাতা হাতের নাগালে পেতে কষ্টে পড়বে। ইতিমধ্যে দেশের শিক্ষা বোর্ডগুলো কাগজের দাম বাড়ার কারণে SSC পরীক্ষার ফি বাড়িয়ে দিয়েছে। আগামী জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষের নির্দিষ্ট সময়ে বই হাতে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তাছাড়া কাগজ সংকটে 21-এর বইমেলা নিয়েও উদ্বিগ্ন দেশের প্রকাশক ও পুস্তক বিক্রেতারা। বাংলাদেশে বইয়ের বড় মার্কেট বাংলা বাজার ঘুরে জানা যায়, সব ধরনের কাগজের দাম গত 8 থেকে 10 মাস ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কমার কোনো লক্ষণ নেই।
আমরা ধরেন আগে একটা বই বিক্রি করতাম 50 টাকা, এটা এখন 70 টাকা রেট পড়ে দিতেছে আর কি।
কাস্টমারের জন্য দেখা যায় বই কিনতে আসলে হিমশিম খাইতেছে,
তেমন একটা বেচা কিনাও নাই, বুঝছেন, কাগজ কিনতে যাই কাগজ নাই।
স্টুডেন্ট ওয়েজ এর প্রকাশক মাশফিক তন্ময় রেডিও তেহরানকে জানান, পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে, সেবা তো দূরের কথা, ব্যবসা বন্ধের উপক্রম বলে দাবি এই প্রকাশকের।
প্রকাশক যারা আছি আমরা, তারা এই লসটাকে এখন কিভাবে ট্যাকেল করবে এটাই সবচেয়ে এখন চ্যালেঞ্জের মুখোমুখি, তা নাহলে ভবিষ্যতে আমাদের ব্যবসায়ী বন্ধ হয়ে যাওয়ার পথে।
আর পারফেক্ট পাবলিকেশনস এর মালিক কাজী জহিরুল ইসলাম বুলবুল বলেন, এর আগে করোনা সংকটে প্রকাশনা শিল্পে 400 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
যে বইটা মূল্য 300 টাকা ছিল, আমি তো এই বছর 900 টাকা করতে পারবো না, কারণ আমরা তো জাতির বিবেক হিসেবে কাজ করি।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল রেডিও তেহরানকে বলেছেন, সংকট কাটাতে শুল্কমুক্ত কাগজ আমদানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকে।
তাহলে আমি আশা করছি যে খুব দ্রুত সময়ের ভিতরে কাগজের দাম ঠিক বিশ্ববাজারের সাথে তাল মিলে আমাদের দেশে কাগজের দাম কমে যাবে।
তবে এসব পরিস্থিতিতেও কোনো সমস্যা হবে না বলেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।
আমরা আশা করি যে আমরা আমাদের বই যথাসময়ে ইনশাআল্লাহ দিতে পারব।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা।
নারী মানব ফুল,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বে আমরা প্রাচীন গ্রিস, রোম ও আরব উপদ্বীপ সম্পর্কে ইসলাম পূর্ব যুগের নারী জাতির অমানবিক ও তাদের অধিকারের শোচনীয় অবস্থা সম্পর্কে আলোচনা শুনেছি। আজ আমরা ইসলাম ধর্মে নারীর মর্যাদা সম্পর্কে আলোকপাত করব। ইসলাম পূর্ব যুগে গোটা বিশ্ব ছিল অজ্ঞতা ও কলুষতার অন্ধকারে নিমজ্জিত। নৈতিকতা ও আধ্যাত্মিকতা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। নারী জাতি ছিল প্রায় মূল্যহীন পণ্যের মতো এবং তারা ছিল কেবল পুরুষের জৈবিক ভোগ বিলাসের সামগ্রী। তাদের মানবীয় সম্মান ও অধিকার বলতে কিছুই ছিল না। ইসলাম আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ায় সেখানকার নারীদের অমানবিক জীবন ও বন্দী দশার অবসান ঘটে। ইসলাম ধর্ম নারীকে মানুষ বলে স্বীকৃতি দেয় এবং নানা বঞ্চনা ও লাঞ্ছনা থেকে মুক্ত করে নারীকে দেয় মানবীয় ব্যক্তিত্বের সম্মান। একমাত্র ইসলাম ধর্মই দিয়েছে নারীকে সর্বোচ্চ ও ভারসাম্যপূর্ণ মর্যাদা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে সুগন্ধি ফুল বলে উল্লেখ করেছেন। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালামও নারীকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন। নারীর যে মমতাময়ী মাতৃ হৃদয় ও সন্তান বাৎসল্য, ত্যাগ, তিতিক্ষা এবং মানুষ গড়ার প্রতিভা তা যুগে যুগে বেশিরভাগ মানব সমাজেই যথাযথ মূল্য ও সম্মান অর্জন করেনি। ইসলাম পূর্বযুগের আরব সমাজে নারীর যদিও কোনো মূল্য ছিল না, কিন্তু তা সত্ত্বেও আরবদের মধ্যে এমন কয়েকজন মানবও ছিলেন যারা কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এরকম একজন ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রেমিক হিসেবে খ্যাত কবি ফারাজদাকের দাদা বনি তামিম গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সা সা বিন নাজিয়া। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি রাসুলের কাছে জানান যে তিনি তার দুটি হারানো উট খুঁজতে গিয়ে সেগুলোকে এমন এক ব্যক্তির কাছে পান যে তার নবজাতক কন্যা সন্তান হওয়ার খবর শুনে তাকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঘটনাক্রমে এটা শুনে সাসা ওই নবজাতক কন্যাকে সেই হারানো উট দুটির বিনিময়ে কিনে নেয়ার প্রস্তাব দেন এবং ওই ব্যক্তিও রাজি হয়।
এরপর থেকে সাসা বিন নাজিয়া এ ধরনের ঘটনা রোধে উট বিক্রি করে নবজাতক কন্যা সন্তানদের জীবন বাঁচাতেন এবং এভাবে তিনি বর্বরতার যুগে 280টি কন্যা শিশুর জীবন রক্ষা করেছিলেন। প্রত্যেক কন্যা সন্তানকে বাঁচাতে সাসা সম্ভাব্য ঘাতক পিতাকে তিনটি করে উট দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, এসব শিশু কন্যার জীবন রক্ষার কারণে তোমার সামনে কল্যাণের দুয়ার খুলে গেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছ বলে আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন।
ইসলাম ধর্ম এই ভুল ধারণা নাকচ করে দেয় যে নারী নিকৃষ্ট সৃষ্টি ও কন্যা সন্তান হওয়া কলঙ্কের বিষয়। নারী হল সমাজের বোঝা এ ধারণাকেও অর্থহীন বলে বাতিল করে দেয় ইসলাম। ইসলাম পূর্বযুগে মানব সমাজগুলোতে মানুষ যাকে খুশি তাকে বিয়ে করত ও যত বেশি সংখ্যক স্ত্রী রাখতে চাইত তাতে কোনো বাধা ছিল না। কিন্তু ইসলাম ধর্ম বোন, ফুফু বা পিতার স্ত্রী, পুত্রবধূ ও এ ধরনের সম্পর্কের নারীদের সঙ্গে বিয়ে করাকে নিষিদ্ধ করে দেয় এবং এভাবে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করে। ইসলাম ধর্ম এটাও ঘোষণা করে যে কোনো কন্যাকে কোনো পুরুষ বিয়ে করতে চাইলে তাতে সেই কন্যার সম্মতি থাকা অপরিহার্য বা বাধ্যতামূলক। ইসলাম ধর্ম নারীকে বিয়ের ক্ষেত্রে মোহরানার প্রথা চালু করে। ইসলাম ধর্ম নারীর জন্য নাফাকা প্রথা চালু করে, ফলে কোনো নারী তালাক পাওয়ার পরও সন্তানের জন্য খরচ পাবেন সাবেক স্বামীর কাছ থেকে। এছাড়াও ইসলাম ধর্মের নীতি অনুযায়ী স্ত্রী সংসারের জন্য রোজগার বা আয় করতে বাধ্য নয়, কিন্তু পুরুষের জন্য তা বাধ্যতামূলক।
ইসলাম ধর্ম নারীকে স্বামী ও পিতা বা গোত্রের সম্পদের উত্তরাধিকারী হওয়ার সুবিধা দান করে। পবিত্র কোরআনে নারী ও পুরুষের প্রতি সমান দৃষ্টি দেওয়া হয়েছে। সূরা নিসার 124 নম্বর আয়াতে বলা হয়েছে, কোন মানুষ তা সে হোক পুরুষ কিংবা নারী, যদি কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। ইসলামের দৃষ্টিতে নারী তথা মা হচ্ছেন মানুষ গড়ার প্রশিক্ষক। তারা পরিবারে সন্তানদের নিয়ে ঠিক এ কাজই করেন। নারী হচ্ছে খোদাই দয়ার প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই ভালো স্বামী যারা স্ত্রীদের প্রতি সর্বোত্তম। হযরত ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, যে পুরুষ তারা স্ত্রীকে যত বেশি ভালোবাসবে তার ইমানও তত বাড়বে।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নারীকে পাহলোয়ান না ভেবে তাদেরকে রেহানা তথা সুগন্ধি ফুল বা পাতা ভাবতে বলেছেন। এর অর্থ নারী অত্যন্ত কোমল মন, দেহ ও স্নেহময় প্রকৃতির অধিকারী, তাই নারীর সঙ্গে সহিংস ও কঠোর আচরণ করা উচিত নয় এবং তাদের উপর কোনো কঠিন ও শ্রমসাধ্য কাজ চাপিয়ে দেওয়া উচিত নয়।
ইসলাম ধর্ম নারীর বা স্ত্রীর অধিকার নষ্ট না করতে ও তালাক দেওয়ার বিষয়ে পুরুষকে সতর্ক করে দিয়েছে। সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের সাথে সৎভাবে তথা পছন্দনীয় ও গ্রহণযোগ্য উপায়ে জীবনযাপন করো, অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। নারী হচ্ছে মানব সমাজের অর্ধেক, তাই নারীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়। নারী সন্তানদের তথা নতুন প্রজন্মের প্রশিক্ষক হওয়ায় ইসলাম ধর্মে তার রয়েছে বিশেষ সম্মান ও গুরুত্ব। এসব বিষয়ে আমরা কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 25 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দুই পরাশক্তির পাল্টাপাল্টির রেশ এবার ঢাকা ছাড়িয়ে মস্কোয়। প্রথম আলো, দায়িত্ব বেড়ে গেল বললেন ওবায়দুল কাদের মানব জমিন। এতবার পার্টির দায়িত্বে থাকা ঠিক না, বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যে মানা করেনি প্রধানমন্ত্রী। ডেইলি স্টার, আজ সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত। কালের কণ্ঠ, সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, সংবাদ লিখতে ওসির অনুমতি নিতে হবে, থানা থেকে বের হয়ে যান ইত্তেফাক। রাজনীতিতে সংযত ও সহিষ্ণু আচরণ প্রয়োজন যুগান্তর। দেশপ্রেমিকরা সব বিদেশে থাকে, বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে আমরা প্রস্তুত, চীনা বিদেশমন্ত্রী আজকাল। মাস্ক পরুন, সজাগ থাকুন, প্রধানমন্ত্রীর মুখেও করোনা সতর্কতা, সংবাদ প্রতিদিন। 22 বছর ধরে শুধুই হার, ভারতের বিরুদ্ধে একটিও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নির্বাচন ব্যবস্থায় আওয়ামী লীগ শৃঙ্খলা এনেছে, এ দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিভাবে দেখছেন এ বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। বক্তব্যটি তিনি তার মতো করে বলেছেন, কিন্তু এই বক্তব্য চূড়ান্ত কথা নয়। 2014 সালে এবং 2018 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কি ধরনের দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, এ কথা বাংলাদেশের মোটামুটি একটু সাধারণ সচেতন যারা তারা সবাই জানে। 2018 সালের নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা যেটি হয়েছিল সেটি হচ্ছে যে বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি, এটি বাস্তবতা, একথা সবাই স্বীকার করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনেক অনিয়মের কথা স্বীকার করা হয়েছে, সরকারের পক্ষ থেকে যদিও এই কথা স্বীকার করা হচ্ছে না। এর সাথে জাতীয় পার্টি নির্বাচন করবে না বলে এক পর্যায়ে ঘোষণা দিল এবং সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করল। তারপরেও এরশাদের সেই জাতীয় পার্টির লোকজন যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের অনেকেই এরশাদ সহ অনেকেই নির্বাচিত হলেন এবং এরশাদ নিজে এই কথা বলেছিলেন যে তিনি কিভাবে কোথা থেকে নির্বাচিত হলেন তিনি নিজেও তো জানেন না। তো এই অবস্থার পরেও যদি নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করা যায় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বিশৃঙ্খলাটা কি জিনিস। বাস্তবতা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসেনি এবং এটি বাংলাদেশের জন্য আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বাংলাদেশ আজ তার 50 পেরিয়ে 51 বছরে পা দিয়েছে অথচ এখনো পর্যন্ত নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে পারলো না কোন সিস্টেমে নির্বাচন হবে এবং বেশিরভাগ নির্বাচন বিতর্কিত জানিয়ে নানান রকমের অভিযোগ অনুযোগ রয়েছে।
জনাব সিরাজুল ইসলাম, পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির জন্য জানালা চিরদিন খোলা থাকবে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে কি পরমাণু সমঝোতা পুনর্বহালের সম্ভাবনা কমে গেল?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান যে বক্তব্য দিয়েছেন তার তাৎপর্য হচ্ছে এই যে ইরান 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল চায় কিন্তু এই সমঝোতা পুনর্বহাল হবে বলে যে মুলা ঝুলিয়ে রাখা হয়েছে তার জন্য ইরান বহুদিন অপেক্ষা করবে না অথবা তার জন্য ইরান এখন আর অপেক্ষা করে নেই। আমরা এর আগেই জেনেছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বেশ কয়েকবার বলেছেন ইরানের প্রেসিডেন্টও সেই পথ অনুসরণ করছেন এবং ইরানের কর্মকর্তারা স্বাভাবিকভাবে সে পথ অনুসরণ করবেন। সেটি হচ্ছে এই, সর্বোচ্চ নেতা বলেছেন যে পরমাণু চুক্তি হবে এই আশায় বসে থাকা যাবে না, পরমাণু চুক্তি হলে দেশের উন্নয়ন হবে, পরমাণু চুক্তি না হলে দেশের উন্নয়ন হবে না, এই রকম মনোভাব তৈরি করা যাবে না, বরং যা করতে হবে সেটি হচ্ছে এই যে পরমাণু চুক্তি হলে ভালো কথা, না হলে নেই। অর্থাৎ পরমাণু চুক্তির উপরে দেশের উন্নয়নকে নির্ভরশীল করে ফেলতে হবে, অর্থাৎ পরমাণু চুক্তির উপর দেশের উন্নয়নকে নির্ভরশীল করে ফেলা যাবে না, এটি হলো সর্বোচ্চ নেতার বক্তব্য। ফলে ইরান এই বক্তব্যই অনুসরণ করবে, এটি স্বাভাবিক।
তো জনাব সিয়াদুল ইসলাম, কথাবার্তা বিশ্লেষণে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। একে একে হাত ছাড়ছেন অনুগামীরা, কংগ্রেস ত্যাগী আজাদ এখন কাশ্মীরে নিঃসঙ্গ। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে গোলাম নবী আজাদ মাস চারেক আগেও জাতীয় রাজনীতির প্রথম সারির মুখ ছিলেন, অথচ এই চার মাসের ব্যবধানে তাঁর নাম প্রায় ভুলতে বসেছে রাজনৈতিক মহল। জাতীয় রাজনীতির আঙ্গিনায় তো বটেই, কাশ্মীরের রাজনীতিতেও ক্রমশ কোন ঠাসা হচ্ছেন আজাদ সাহাব। একে একে তাঁর সঙ্গ ছাড়ছেন অনুগামীরাও। স্রেপ গত এক সপ্তাহে আজাদের নতুন দল ছেড়ে কংগ্রেসে ফেরার প্রস্তুতি শুরু করেছেন শতাধিক নেতা। তাঁরা প্রত্যেকেই বলছেন আজাদের সঙ্গে দল ছাড়াটা তাদের মারাত্মক ভুল ছিল। ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা, লকডাউনের আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে উঠে এলো করোনার কথা। খোদ প্রধানমন্ত্রী আমজনতাকে মাস্ক পরতে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোয়ার পরামর্শ দিলেন। রোববার ছিল প্রধানমন্ত্রীর 96তম মন কি বাত। বছর শেষের মন কি বাতে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায় বিশ্বের বেশ কিছু দেশে করোনা বাড়ছে, আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে আমরা প্রস্তুত, চীনা বিদেশমন্ত্রী আজকালের এ খবরে লেখা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার উন্নতি করার জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে চীনা বিদেশমন্ত্রী বলেন চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশের সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুত। আমরা চীন ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রান্তিক আয়োজনে সাপ্তাহিক আয়োজন সুখের নীড়।
সুখের নীড়। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের 41তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের স্বাভাবিক দাম্পত্য জীবন এক স্ত্রীকে নিয়েই গড়ে ওঠে। স্বামী স্ত্রীর সহজ ঐক্য ও আন্তরিকতা বজায় রাখতে এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এবং দাম্পত্য জীবনের পূর্ণতার জন্য তাই যথেষ্ট। তাই ইসলাম ধর্ম এক স্ত্রী রাখাকেই বেশি গুরুত্ব দেয়। তবুও কখনো কখনো পরিবেশ পরিস্থিতির আলোকে একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ ধর্ম হিসেবে ইসলাম নানা শর্ত সাপেক্ষে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছে। পবিত্র কোরআনে এসব শর্তের উল্লেখ রয়েছে।
অবশ্য ইসলাম পূর্ব যুগেও বহু জাতির মধ্যে ও নানা ধর্মীয় বিধানে কয়েকজন স্ত্রীকে নিয়ে পরিবার গড়ে তোলার প্রচলন ছিল। যেমন প্রাচীন ইরাকের প্রথা ছিল এমন যে স্ত্রী যদি অসুস্থ হতেন তাহলে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া হতো। অ্যাসিরীয় পুরুষদের মধ্যেও একজন পুরুষের কয়েকজন স্ত্রী থাকত। প্রাচীন ইরান, মিশর, চীন ও ভারতেও এমন প্রথা ছিল। ইসলাম পূর্বযুগের আরব সমাজেও কয়েকজন স্ত্রী থাকত পুরুষদের। তাই মধ্যযুগের ইউরোপীয় প্রাচ্যবিদদের এই দাবি সত্য নয় যে একাধিক স্ত্রীর বিষয়টি কেবল ইসলামেরই বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত প্রথা।
ইসলাম পুরুষদের কয়েকজন স্ত্রী রাখার প্রথা প্রথম চালু করেছে, এ দাবি সত্য নাই। তবে ইসলাম এ প্রথাকে বাতিলও করেনি। ইসলাম সামাজিক ও ব্যক্তিগত প্রয়োজন বা বিশেষ জরুরি অবস্থার আলোকে পুরুষদের স্ত্রীর সংখ্যাকে বিপুল মাত্রায় বাড়াতে না দিয়ে বরং নির্দিষ্ট সংখ্যায় সীমিত করেছে। ইসলাম মানুষের ফিতরাত বা প্রকৃতি বিরোধী কোনো কাজের অনুমতি দেয় না। তাই ইসলামের প্রত্যেক বিধানেরই রয়েছে যুক্তি ও বাস্তবতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন তাঁর স্ত্রী ছিলেন কেবল একজন, আর তিনি হলেন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। হযরত খাদিজার প্রতি মহানবীর বিশ্বস্ততা নৈতিক আদর্শ বা দৃষ্টান্তের উজ্জ্বলতম সাক্ষ্য। মহানবী 25 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত কেবল হযরত খাদিজাই ছিলেন সহধর্মিনী। হযরত খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন মহানবী অন্য কোন স্ত্রী গ্রহণ করেননি।
কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক অনিবার্যতার প্রতিফলন ঘটাতে তথা মুসলমান পুরুষদেরকে সহায়হীন বিধবা বা বিশেষ করে ইয়াতিম সন্তান সন্ততির অধিকারী বিধবা নারীদের বিয়ে করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে একাধিক স্ত্রী গ্রহণ করেছেন। এ ধরনের বিয়ের ফলে অসহায় বিধবা নারী একাকিত্বের মানসিক যাতনা ও দারিদ্র্যের বঞ্চনা থেকেও মুক্তি পান।
অবশ্য পবিত্র কোরআন সাধারণ মানুষের স্বভাবের দিকে লক্ষ্য রেখে এই সতর্কবাণী উচ্চারণ করেছে যে যদি কেউ মনে করে যে সে তার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার বজায় রাখতে পারবে না, তাহলে সে যেন কেবল এক স্ত্রী গ্রহণ করে। সূরা নিসার 129 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা কখনো নারীদেরকে সমান অধিকার দিয়ে রাখতে পারবে না তথা স্ত্রীদের প্রতি ন্যায় বিচার বজায় রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব কেবল এক স্ত্রীর দিকে সম্পূর্ণ ঝুঁকে পড়ো না, কারণ এতে অন্য স্ত্রীরা দোদুল্যমান হয়ে পড়বে। পবিত্র কোরআনের কয়েকটি আয়াতেই একাধিক স্ত্রী রাখার শর্ত হিসেবে তাদের প্রতি ন্যায় বিচার করার বিধান এসেছে।
আসলে ইসলাম বিলাসিতার জন্য একাধিক স্ত্রী গ্রহণের বিধান দেয়নি, বরং সামাজিক অনিবার্যতার কারণেই ন্যায় বিচার করার শর্তে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছে। অনেক সময় এমন হয় যে স্ত্রী বন্ধা হওয়ার কারণে পুরুষের জন্য অন্য এক স্ত্রী গ্রহণ জরুরি হয়ে পড়ে। কখনো যুদ্ধ বা অন্য কোনো কারণে সমাজে পুরুষের সংখ্যা কমে গেলে ও নারীর সংখ্যা বেড়ে গেলে একাধিক স্ত্রী গ্রহণ অনিবার্য হয়ে পড়ে। রোগ ও মহামারীর ক্ষেত্রেও সাধারণত নারীর চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি, মেয়েদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি, ফলে কখনো কখনো সমাজে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। এই অবস্থায় সব সক্ষম পুরুষ যদি কেবল এক স্ত্রী গ্রহণ করেন, তাহলে অনেক নারী বা বিবাহযোগ্য মেয়েই অবিবাহিত থাকবে এবং এর ফলে সামাজিক ও নৈতিক সংকট দেখা দিতে পারে।
অন্য, বস্ত্র, বাসস্থান, চাকুরি ও স্বাধীনতার মতো বিয়ের করার অধিকারও নারীর অন্যতম মৌলিক অধিকার। কেউই তাদেরকে এ অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। পশ্চিমা বহু সমাজে ব্যভিচার বেড়ে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে নারী ও পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতা এবং পুরুষদের একাধিক বিয়েকে খারাপ দৃষ্টিতে দেখা। একই কারণে এইসব সমাজে পুরুষের সঙ্গে পুরুষের কথিত বিয়ে কিংবা নারীর সঙ্গে নারীর কথিত বিয়ে বা সমকামিতার মতো জঘন্য পাপেরও বিস্তার ঘটছে। পশ্চিমা সমাজে অনেক পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য অনেক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। পশ্চিমা পুরুষরা এইসব কথিত নারী বান্ধবীকে কেবল ভোগের সামগ্রী হিসেবেই ব্যবহার করে। অথচ একাধিক বিয়ের প্রথাকে স্বীকৃতি দিলে এইসব নারী সসম্মানে স্ত্রীর মর্যাদা নিয়ে সব ধরনের অধিকার ভোগ করতে পারতেন।
ব্রিটিশ গবেষক ও লেখিকা অ্যানি বিশান্ত বলেছেন, পাশ্চাত্য দাবি করে যে তারা পুরুষের বহু বিবাহকে গ্রহণ করেনি, অথচ পশ্চিমা পুরুষরা বাস্তবে অনেক নারীকে স্ত্রীর মতোই ব্যবহার করে, স্ত্রীর অধিকার দেওয়া ছাড়াই। তারা এইসব নারীকে ব্যাপক মাত্রায় ভোগের পর একসময় পুরোপুরি ত্যাগ করে, ফলে এই নারীরা পরিত্যক্তা নারী হিসেবে পথপথে ঘুরে বেড়ান। অথচ তারা যদি কোনো পুরুষের দ্বিতীয় বা তৃতীয় বৈধ স্ত্রী হিসেবে মা হতেন, তাহলে তারা শতসহস্রগুণ ভালো থাকতেন সম্মান ও অধিকারের দিক থেকে। ইসলামী বিধান অনুযায়ী একজন পুরুষ যদি আর্থিক, ন্যায়নীতি, নৈতিকতা ও শারীরিক সক্ষমতা নিয়ে কয়েকটি পরিবার গঠনের যোগ্যতা রাখেন, তাহলে তিনি চাইলে চার স্ত্রী গ্রহণ করতে পারেন।
পবিত্র কোরআনের সূরা রাদে বেহেশতি পরিবার সম্পর্কে বলা হয়েছে, এবং যারা নিজ পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ, তা হচ্ছে বসবাসের বাগান। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা, ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। চীন বলেছে আমেরিকা উদ্দেশ্যমূলকভাবে বেইজিংকে হুমকি হিসেবে তুলে ধরছে, যাতে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখতে নিজের সামরিক ব্যয় বাড়ানো যায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একথা আরও একবার প্রমাণ হল আমেরিকা হচ্ছে বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং তারাই আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারিগর। এবারে জার্মানিতে আরও দুই বছর মূল্যস্ফীতির উচ্চহার বহাল থাকবে এবং 2024 সালের শেষ নাগাদ কিছুটা সহনশীল অবস্থায় আসতে পারে, জার্মানির শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদ মনিকা সিনেজার একথা বলেছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের চরম সহিংস পন্থায় দমন, ফরাসি পুলিশকে সংযত আচরণ করতে আচরণের আহ্বান জানালো ইরান। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ব্যক্তি স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ভারতের বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মুসলিম যুবক খুনের জের ধরে সংশ্লিষ্ট এলাকায় তিন দিনের জন্য 144 ধারা জারি। এবং রাশিয়ার সমরাস্ত্র উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে সমরাস্ত্র প্রতিরক্ষা শিল্পের দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।